ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের দুটি সেনেট আসনের জন্য ভিত্তি নির্বাচনে একটি আসনের ফলাফল এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে এখনও সেনেটের ভোট কোন দিকে যাবে তা পরিষ্কার নয়। অপর আসনে গতকালের নির্বাচনে ডেমোক্রেট রেভারেন্ড রাফায়েল ওয়ার্নকের কাছে রিপাবলিকান সেনেটর কেলি লফলারের পরাজয়ের প্রাক্কলনে ডেমোক্রেটরা সেনেটের নিয়ন্ত্রণ গ্রহণের কাছাকাছি এসে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের সংবাদ সংগঠনগুলো বলছে যে প্রায় সব ভোট গণনার পর লফলারের তুলনায় ওয়ার্নক 40,000-এরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। মঙ্গলবার রাতে ওয়ার্নক তার সমর্থকদের বলেন, আমাদের বলা হয়েছিল যে আমরা এই নির্বাচনে জিততে পারব না, কিন্তু আজ রাতে প্রমাণিত হল আশা, কঠোর পরিশ্রম আর আমাদের পাশে জনগণ থাকায় সবকিছুই সম্ভব। দ্বিতীয় আরেকটি আসনে একটি টেলিভিশনে প্রামাণ্যচিত্রের প্রযোজক ডেমোক্রেট জন অসফ রিপাবলিকান ডেভিড পার্ডিউর তুলনায় 12,000-এরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। গতকালের ভোটের আগে পর্যন্ত রিপাবলিকানরা 50-48 আসনে এগিয়ে থাকায় 100 আসন বিশিষ্ট সেনেট নিয়ন্ত্রণ করছিলেন। তাঁদের প্রয়োজন জর্জিয়ায় অন্তত একটি আসনে জয়লাভ করে সেনেটের নিয়ন্ত্রণ বজায় রেখে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করলে তার প্রস্তাবের বিরুদ্ধে সেনেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। তবে ওয়ার্নকের বিজয় এবং অসফ যদি জয়লাভ করেন তাহলে ডেমোক্রেট এবং রিপাবলিকানরা সেনেটে 50-50 আসনে সমানভাবে বিভক্ত থাকবেন, এবং সেক্ষেত্রে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস 20 জানুয়ারির পর তাঁর ইচ্ছেমতো সেনেটের অধিবেশনে সভাপতিত্ব করতে পারবেন, এবং কোনো প্রস্তাবে সমান সমান ভোট পড়লে তিনি ডেমোক্রেটদের পক্ষে অতিরিক্ত একটি ভোট দিতে পারবেন। যুক্তরাষ্ট্রের সেনেট ও প্রতিনিধি পরিষদের বিধায়করা আজ কংগ্রেসের এক যৌথ অধিবেশনে মিলিত হয়ে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের ভিত্তিতে ইলেকট্রাল ভোট গণনা ও সত্যায়ন করবেন। ইলেকট্রাল কলেজ 14 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জো বাইডেনকে নির্বাচিত বলে ঘোষণা করার পর এটি হচ্ছে চূড়ান্ত পদক্ষেপ, যা সাধারণত আনুষ্ঠানিক। তবে এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি রিপাবলিকান বিধায়কদের আনুগত্যের ব্যাপারে এটি হচ্ছে এক ধরনের অগ্নি পরীক্ষা। প্রতিনিধি পরিষদের 100খানেকেরও বেশি রিপাবলিকান সদস্য এবং 12খানেক রিপাবলিকান সেনেটর বলেছেন যে তারা তীব্র প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোর কোনোটির কিংবা সবকটির ভোট গণনায় ইলেকট্রাল কলেজের হিসেবের ব্যাপারে আপত্তি জানাবেন। এই রাজ্যগুলো হচ্ছে অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাডা, পেনসিলভেনিয়া এবং উইসকনসিন, যার সবকটিতেই বাইডেন জিতেছেন। তারা বলছেন তারা দাবি করছেন নির্বাচনের ফলাফল অডিট করার জন্য একটি কমিশন গঠন করা হোক। অনুমান করা হচ্ছে তাদের এই আপত্তি ব্যর্থ হবে, কারণ ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ বাইডেনকে সমর্থন করতে একতাবদ্ধ। তাছাড়া সামান্য ব্যবধানে সেনেট যদিও রিপাবলিকানরা নিয়ন্ত্রণ করছে, সেখানে কোনো পক্ষেরই অনুকূলে ভোট পড়বে না। অনেক রিপাবলিকান সেনেটরই বলছেন যে তারা অঙ্গরাজ্য দ্বারা সত্যায়িত নির্বাচনের ফলাফল বাতিল করার বিরোধী। ওই নির্বাচনে বাইডেন 306টি ইলেকট্রাল ভোট পেয়েছেন আর ট্রাম্প পেয়েছেন 232টি ভোট। 20 জানুয়ারি বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ নিতে যাচ্ছেন।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
চলতি অর্থ বছরে বাংলাদেশে প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে কমবে এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। তাদের হিসেবে এই অর্থ বছরে প্রবৃদ্ধি হতে পারে 1.6%, কিন্তু বাংলাদেশের তরফে এই লক্ষ্যমাত্র 7.4% নির্ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট ফর জানুয়ারি 2021 শীর্ষক এক প্রতিবেদনে বলেছে, আগামী 2021-2022 অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 3.4% হবে। বিশ্বব্যাংকের এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের নীতি নির্ধারকরা এই মহামারীকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে, প্রয়োজনীয় সংস্কার করা না হলে অনেক কর্মসূচি বন্ধ হয়ে যেতে পারে। ব্যাংকটির আশঙ্কা, করোনা মহামারী দক্ষিণ এশীয় অঞ্চলে উৎপাদন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে, যার ফলে দারিদ্রতা এবং বেকারত্ব বেড়েছে। 2020 সালে মহামারী ও লকডাউন সহ নানা বিধিনিষেধের কারণে বাংলাদেশ ও ভারতে উৎপাদন প্রাক্কলিতভাবে 7.7% হ্রাস পায়। বছরের দ্বিতীয় ভাগে লকডাউন শিথিলের পর শিল্প কারখানায় গতি ফিরে আসে, উৎপাদনও বাড়তে থাকে। মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের এই প্রতিবেদনে বলা হয়েছে, 2020 সালের বৈশ্বিক অর্থনীতি 4.3% সংকুচিত হয়, 2021 সালে 4% প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। যদিও ব্যাংকটির আশঙ্কা, কোভিড-19 সংক্রমণ এবং ভ্যাকসিন বিতরণে বিলম্ব হওয়ায় অর্থনীতি পুনরুদ্ধার মাত্র 1.6% সীমাবদ্ধ থাকতে পারে। উল্লেখ্য যে অক্টোবর মাসে বিশ্বব্যাংক বলেছিল, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আগামী বছর সবচেয়ে দ্রুতগতির অর্থনীতির প্রবৃদ্ধির দেশ হিসেবে আবির্ভূত হবে বাংলাদেশ। এপ্রিল মাসে আরেকটি পূর্বাভাসে জিডিপি প্রবৃদ্ধি 2-3% নামবে বলে মত দিয়েছিল। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে গত কয়েকদিন ধরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল নিম্নমুখী, তবে আজ আবার বাড়ল সংক্রমণ, গতকালের তুলনায় অনেকটাই বেশি একদিনে কোভিডের মৃত্যুর সংখ্যাও। এদিন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1,888 জন। শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
দেশে মোট কোভিড আক্রান্ত বেড়ে হল 1,03,74,932। একদিনে করোনা কেড়েছে 264 জনের প্রাণ, আর এর সঙ্গেই ভারতে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 1,50,000 গণ্ডি। এখনো পর্যন্ত মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে মোট 150,114 জনের। তবে দেশে মোট সংক্রমিতের সংখ্যা 1,03,00,000 পেরলেও তাদের মধ্যে বেশিরভাগ মানুষই মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে শুনছেন এই বিশ্ব সংবাদ। চীন বলছে কোভিড-19 মহামারীর উৎপত্তির বিষয় তদন্ত করতে একটি আন্তর্জাতিক টিমের চীনে প্রবেশের চূড়ান্ত ব্যবস্থা সম্পর্কে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলাপ আলোচনা করছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর টেড্রস অ্যাডহানম ঘেব্রেয়েসাস গতকাল জেনিভায় সংবাদদাতাদের বলেছেন, তিনি এ বিষয়ে অত্যন্ত হতাশ বোধ করছেন যে বেইজিং ওই গবেষকদের দলকে চূড়ান্ত অনুমতি দিতে ব্যর্থ হয়েছে, অথচ এই গবেষকদের কেউ কেউ উহানের পথে তাদের যাত্রা এরই মধ্যে শুরু করেছেন। 2019 সালে ডিসেম্বর মাসে উহানেই প্রথম এই ভাইরাস চিহ্নিত হয়। চীনা পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং আজ বেইজিংয়ে সংবাদদাতাদের বলেছেন যে এ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি বলেন, সুনির্দিষ্ট তারিখ এবং এই আন্তর্জাতিক টিমের জন্য অন্য সব ব্যবস্থাপনা নিয়ে দুপক্ষ এখনো আলোচনা চালিয়ে যাচ্ছেন। এদিকে যুক্তরাষ্ট্র এক বছর ধরে চলে আসা এই মহামারীর আরেকটি দুঃখজনক মাইলফলক অতিক্রম করল গতকাল মঙ্গলবার, যখন জনস হপকিন্স করোনা ভাইরাস রিসোর্স সেন্টারের মতে একদিনেই যুক্তরাষ্ট্রে 3,775 জন মারা গেছেন। হাসপাতালে করোনা ভাইরাসে একদিনের রোগী সংখ্যার ক্ষেত্রেও গতকাল যুক্তরাষ্ট্র রেকর্ড সৃষ্টি করেছে। গতকাল এই রোগে সংক্রমিত 1,31,195 জন হাসপাতালে ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা আজ ওয়াশিংটনের একাধিক সমাবেশে মিছিল করে যাবে। নভেম্বরের নির্বাচনে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় সত্যায়নের বিরুদ্ধে তারা ট্রাম্পের আপত্তিকে সমর্থন করছে। ট্রাম্প হোয়াইট হাউসের দক্ষিণ প্রাঙ্গণ এলিপসে একটি সমাবেশে ভাষণ দেবেন বলে কথা আছে। এদিকে বাইডেন আজই তার অর্থনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষ করে ডেলাওয়্যারে তার বাড়িতে তার মন্তব্য দেবেন। আজ আশা করা হচ্ছে কংগ্রেস ইলেকটোরাল কলেজের ফলাফল সত্যায়িত করবে। আজকের সমাবেশের আগেই ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই টুইটারে এরকম দাবি অব্যাহত রাখেন যে তিনি নির্বাচনে জয়লাভ করেছেন। তাঁর যেসব সমর্থক ওয়াশিংটনে এই সমাবেশে যোগ দিতে আসছে তাদের সম্পর্কে ট্রাম্প বলেন, নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে নেয়া তারা সমর্থন করবে না। গত রাতে শত শত লোক ওয়াশিংটনে সমবেত হয় এবং এদের মধ্যে কোনো কোনো দল পুলিশের সঙ্গে সংঘাতেও লিপ্ত হয়। কর্তৃপক্ষ বলছে তারা কমপক্ষে 6 জনকে অস্ত্রশস্ত্র রাখার, পুলিশের উপর আঘাত হানার এবং স্টানগান রাখার অভিযোগে গ্রেপ্তার করেছে। ওয়াশিংটনের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং মেয়র মিউরিয়েল বাউজার ন্যাশনাল গার্ড নিয়োগ করেছেন এই আশঙ্কায় যে গত বছর গ্রীষ্মকালের মতো এবারও প্রতিবাদী গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা দেখা দিতে পারে।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। আসুন শুনি চলতি ঘটনাবলীর উপর সেলিম হোসেনের একটি প্রতিবেদন। ভয়েস অফ আমেরিকার রিপোর্টের ভিত্তিতে তিনি এই রিপোর্টটি তৈরি করেছেন।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের ফিরতি নির্বাচন মঙ্গলবার শেষ হয়েছে, যেখানে দুটি গুরুত্বপূর্ণ সেনেট আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুটি আসনের ফিরতি নির্বাচনের একটি আসনের ফলাফল এতটাই গুরুত্বপূর্ণ যে এখনও সেনেটের ভোট কোন দিকে যাবে তা পরিষ্কার নয়। অপর আসনে গতকালকে নির্বাচনের ডেমোক্রেট রেভারেন্ড রাফায়েল ওয়ার্নকের কাছে রিপাবলিকান সেনেটর কেলি লোয়েফলারের পরাজয়ের প্রাক্কলন করা হচ্ছে। ডেমোক্রেটরা সেনেটের নিয়ন্ত্রণ গ্রহণের কাছাকাছি পৌঁছেছেন। করোনা ভাইরাস মহামারীর মাঝামাঝি সময়ে জর্জিয়ার ভোটাররা দুজন সেনেটর বাছাই করবার জন্য মঙ্গলবার ভোট দেন। তবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য স্থির করতে ভোটাররা কতটা সচেতনভাবে ভোট দিয়েছেন তা ফলাফল না আসা পর্যন্ত বোঝা মুশকিল হবে বলে বিশ্লেষকরা মত প্রকাশ করেন। জর্জিয়ার ওই ভোটার ব্রিটনি থেমস বলেন, তিনি জানেন পুরো দেশ জর্জিয়ার দিকে তাকিয়ে রয়েছে। ব্রিটনির মতে, এটি হতাশাব্যঞ্জক, আমি আশা করি আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি না, তবে আমি মনে করি আমরা আসলে এমন একটি ভবিষ্যৎ তৈরি করবার সুযোগ পেয়েছি যা করা দরকার। মঙ্গলবারের ভোটের আগে পর্যন্ত রিপাবলিকানরা 50-48 ভোটে এগিয়ে থাকায় 100 আসন বিশিষ্ট সেনেটের নিয়ন্ত্রণ করছিলেন রিপাবলিকানরাই। ওয়ার্নকের বিজয় এবং অসফ যদি জয়লাভ করেন তাহলে ডেমোক্রেট এবং রিপাবলিকানরা সেনেটে 50-50 আসনে সমানভাবে বিভক্ত থাকবেন। ফিরতি নির্বাচনের মাধ্যমে ভোটাররা সেনেটের নিয়ন্ত্রণ নির্ধারণ করবেন, যা বর্তমানে রিপাবলিকানদের হাতে। জর্জিয়ার আরেক ভোটার লোন স্পেরির মতে, আমি বিশ্বাস করি না যে যদি কোনো দল কংগ্রেস এবং প্রেসিডেন্ট পদকে নিয়ন্ত্রণ করে তবে প্রত্যেকের পুরোপুরি প্রতিনিধিত্ব দেখা যাবে না। ভোটার জালিয়াতির বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি তাঁর সমর্থকদেরকে ভোটদানে নিরুৎসাহিত করেনি তেমনটি। রিপাবলিকান ভোটার রিচার্ড হুইটনি বলেন, আমি চাই না যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডেমোক্রেট পার্টি অতিরিক্ত ক্ষমতা অর্জন করুক, কারণ তাহলে আমাদের সরকার এখন যেভাবে আছে তাতে আমরা জনগণ যে খুব বেশি সরকারে আছি তা মনে হচ্ছে না। তবে আটলান্টা শহরতলিতে রিপাবলিকানরা সমর্থন হারিয়েছে বেশ মাত্রায়। গত নভেম্বরে বাইডেনের বিজয়ে সেটি পরিষ্কার হয়েছে। ডেমোক্রেটিক দলের ভোটাররা বলছেন নতুন প্রেসিডেন্টের কাজ শুরু করবার জন্য সেনেটের সমর্থন থাকা জরুরি। জর্জিয়ার ভোটার অ্যান্ডি নিনার মতে, প্রথমে মহামারী মোকাবেলা করা দরকার, আমি মনে করি এই মুহূর্তে এটি সবচেয়ে জরুরি, পরে অন্যান্য বিষয়গুলো নিয়ে চিন্তা করা যাবে। বেশিরভাগ ভোটারই মনে করেন ট্রাম্পের আক্রমণ সত্ত্বেও তারা নির্বাচন পদ্ধতিতে বিশ্বাসী। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আগাম ভোটদানে 3 মিলিয়ন জর্জিয়ান ভোট দিয়েছেন, যা একটি রেকর্ড। নির্বাচনের দিনও ভোটারদের উপস্থিতি অনেক বেশি ছিল। কথা হলো জর্জিয়ার বেশ কয়েকজন বাংলাদেশি ভোটারের সঙ্গেও।
ডেমোক্রেট রিপাবলিকান ব্যাপারটা না, ব্যাপারটা হলো গিয়ে যে ভোটের অংশ, যারা কতগুলা লোক অংশ নিচ্ছেন, এবং মোস্ট অফ লাইক আমরা যেটা গতকালকে পর্যন্ত 3 মিলিয়ন ভোট অলরেডি কাস্ট হয়ে গেছে। এটা অনেক লার্জ নাম্বার ভোট, রেকর্ড সংখ্যক গত 100 বছরের মধ্যে আমেরিকাতে হচ্ছে যেটা।
আমার নাম হচ্ছে মিলি, আমি মিলি খান, আমি আটলান্টা জর্জিয়াতে থাকি আজকে 25 বছর। তো আমরা এখানে আসছি আসলে ভোট দিতে, এবং সবকিছু পরিবেশ সবকিছু সুন্দর এবং সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমরা জনসবকে আর অন্যকে ভোটও করছি, আমরা সবাইকে বলতেছি ভোট দেওয়ার জন্য।
এদিকে আজ 6 জানুয়ারি যুক্তরাষ্ট্র কংগ্রেসের অধিবেশনে ইলেকট্রাল কলেজের ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়েছেন শত শত প্রতিবাদকারী। আইন শৃঙ্খলা রক্ষায় ডিসি মেয়র অতিরিক্ত নিরাপত্তা রক্ষীদেরকে মোতায়েন করেছেন। ক্যাথরিন জিপসনের প্রতিবেদন থেকে তথ্য নিয়ে সেলিম হোসেন, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড করোনা ভাইরাসের টিকা উৎপাদনে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন পেয়েছে। প্রতিষ্ঠানটির বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার আসিফ মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। এই টিকার নাম দেওয়া হয়েছে বঙ্গভ্যাক্স। গত বছর জুলাই মাসে কোম্পানিটি এই টিকা উদ্ভাবন করেছে বলে দাবি করা হয়। মার্চ মাস থেকে তারা এই টিকা তৈরির কাজ শুরু করে। ট্রায়াল ঠিকমতো চললে বাংলাদেশ ওষুধ প্রশাসনের কাছ থেকে ছাড়পত্রের জন্য আবেদন জানাবে বলে এমনটাই জানিয়েছেন আসিফ মাহমুদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত বাংলাদেশি এই কোম্পানিটি ইঁদুরের উপর সফল পরীক্ষা চালানোর পর বলেছে এই ভ্যাকসিন কার্যকর ও সম্পূর্ণ নিরাপদ। বর্তমানে বিশ্বে 156টি টিকা পরীক্ষামূলক প্রয়োগের পূর্বাবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে গ্লোবের 3টি টিকা। গ্লোব বায়োটিকের হেড অব কোয়ালিটি অপারেশন ডক্টর মহিউদ্দিন আহমেদ জানান, মানবদেহে প্রয়োগের আগে যে কোনো ড্রাগ বা ভ্যাকসিনের ম্যানুফ্যাকচারিং লাইসেন্সের প্রয়োজন হয়। গত 28 ডিসেম্বর তারা ডাইরেক্টর জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনুমোদন পেয়েছেন। এখন তারা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল থেকে অ্যান্টিজেন ক্লিয়ারেন্স নেবেন।
সবকিছু ঠিক থাকলে আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালে আসলে সময় লাগবে 5 মাস। আমরা যদি জানুয়ারির মধ্যে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে পারি, আমরা আশা করতে পারি যে জুনের মধ্যে আমাদের ভ্যাকসিনটা
মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে 978 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
চলতি অর্থবছরের প্রথম 6 মাসে রেকর্ড পরিমাণ 10,000 কোটি কালো টাকা সাদা করা হয়েছে। রাজস্ব বিভাগের কর্মকর্তারা বলছেন, অতীতে কয়েকবার সুযোগ দেওয়া হলেও তেমন সাড়া মেলেনি, তবে এবছরের ঘটনা সেক্ষেত্রে খুবই ইতিবাচক। সরকারের রাজস্ব বিভাগ জানিয়েছে, চলতি 2020-21 অর্থবছরের 1 জুলাই থেকে শতকরা মাত্র 10% রাজস্ব প্রদানের মাধ্যমে কোনো প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। কালো টাকা সাদা করার পক্ষে বিপক্ষে রয়েছে বিস্তর বিতর্ক। সরকার সহ যারা এর পক্ষে রয়েছেন তারা বলছেন, দেশে থাকা বিশাল অঙ্কের কালো টাকা সাদা করা গেলে বিদেশে অবৈধ অর্থ পাচার যেমন কমবে, তেমনি এই অর্থ উন্নয়নের ধারায় যুক্ত হবে। আবার যারা বিপক্ষে রয়েছেন তারা বলছেন, যারা নিয়মিত বৈধভাবে রাজস্ব দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে রাজস্ব হার 30% মতো। এক্ষেত্রে মাত্র 10% রাজস্ব দিয়ে কালো টাকা সাদা করার মাধ্যমে নিয়মিত যারা রাজস্ব প্রদান করে থাকেন তাদের অসম্মান করা হচ্ছে। দুর্নীতিবিরোধী নজরদারি সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জামান এক্ষেত্রে বলেন, এর মাধ্যমে বৈধ রাজস্ব প্রদানকারীদের অসম্মান করা এবং নীতি নৈতিকতা বিসর্জন দেওয়া হচ্ছে।
নৈতিকতাকে বিসর্জন দেওয়া হচ্ছে, দুর্নীতিকে মেনে নেওয়া হচ্ছে, দুর্নীতিকে পুরস্কৃত করা হচ্ছে। কালো টাকা সিজ করতে হবে, যেটা আমাদের আইন অনুযায়ী যা আছে, যখন চিহ্নিত করা হয় বা তখন পুরোটা আটক করতে হয় এবং যা আটক করা হয়েছে তার 3 গুণ জরিমানা দিতে হয়। এটা সেই আইনের প্রয়োগটা করতে হবে। এখানে অন্য কোনো কম্প্রোমাইজের মাধ্যমে কিছু মানুষকে এটা সুযোগ করে দেয়া, এটার কোনো বৈধতা কোনো প্রকার বহনযোগ্যতা থাকতে পারে না।
অতীতে কালো টাকা সাদা করার সুযোগ মাঝে মাঝে দেওয়া হলেও তেমন সাড়া মেলেনি। 2015-16 অর্থ বছরে সাদা করা হয়েছিল মাত্র 450 কোটি টাকা, আর 1972 থেকে 2013 পর্যন্ত 41 বছরে 14,000 কোটির কালো টাকা সাদা করা হয়। দেশে কত কালো টাকা আছে তার সঠিক কোনো তথ্য নেই, তবে বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে কালো টাকা বাড়তে বাড়তে এখন মোট জাতীয় আয়ের 35% পর্যন্ত দাঁড়িয়েছে। বিদেশে অবৈধ অর্থ পাচারের হার দেখলেই কালো টাকার পরিমাণ সম্পর্কে অনুমান করা সম্ভব। জাতিসংঘের সংস্থা আনটার্ড, ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা GFI এবং TIB পৃথক পৃথক গবেষণায় বলছে, গত 15 বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে $12,000 কোটি অর্থ বিদেশে পাচার হয়ে গেছে। বিভিন্ন গবেষণা সংস্থা বলছে, বর্তমানে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে $1,000 কোটি বিদেশে পাচার হয়ে যাচ্ছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
ভারতের উত্তর পূর্বাঞ্চলে রাজ্য অসমের কার্বি আংলং অঞ্চলের জন্য স্বশাসিত রাজ্যের দাবিতে কেন্দ্রকে চিঠি দিলেন অসমের এক বিজেপি সাংসদ ও পাঁচ বিধায়ক। বহুদিন ধরেই অসমের পাহাড়ি অঞ্চলটির তিনটি জেলা কার্বি আংলং, ওয়েস্ট কার্বি আংলং ও ডিমা হাসাওকে মিলিয়ে একটি স্বশাসিত রাজ্যের দাবি জোড়া হচ্ছিল। এবার ফের বিতর্কিত ইস্যুটি নিয়ে সরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এই মুহূর্তে অসমের বিভিন্ন প্রান্তে তপশিলি উপজাতিদের নটি স্বশাসিত পরিষদ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অটোনমাস কাউন্সিল অফ বোরোল্যান্ড, অটোনমাস কাউন্সিল অফ কার্বি আংলং, নর্থ কাছার হিলস ইত্যাদি। কিন্তু তারপরও ক্রমে জোরালো হচ্ছে স্বশাসিত রাজ্য গঠনের দাবি। উল্লেখ করা যেতে পারে, গত 26 ডিসেম্বর গৌহাটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন অটোনমাস কাউন্সিল অফ কার্বি আংলং এর এক্সিকিউটিভ মেম্বার তুলিরাম রংহাং, সাংসদ হরেন সিং বে ও পাঁচ বিধায়ক। সেখানেই ভারতীয় সংবিধানের 244 ধারা বলবৎ করার দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে একটি স্মারকলিপি তুলে দেন তারা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরুদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আমাদের সঙ্গে স্থ হয়েছেন ওয়াশিংটন এলাকা থেকেই বিশ্ব ব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট, পূর্ব এশিয়া অঞ্চলের আন্তর্জাতিক অর্থনীতিবিদ, বিশ্ব ব্যাংক কর্মকর্তা ডক্টর আহমেদ হাসান। উনি বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালকও এবং দীর্ঘদিন অর্থনীতি নিয়ে কাজ করে চলেছেন। তার সঙ্গে আমরা কথা বলবো করোনা পরিস্থিতি এবং সে সঙ্গে অর্থনীতি এবং শ্রম বাজার ইত্যাদি নিয়ে। করোনার করোনাহীন আক্রমণে জীবন বিপর্যস্ত যুক্তরাষ্ট্র তাবৎ দুনিয়ায়। এই প্রায় অচেনা এক দুশ্মনের বিরুদ্ধে আমরা প্রায় নিধিরাম সর্দারের মতোই মুখোশ আর খুব নিশ্চিত নয় বা খুব অমোঘ নয় এমনই একটি প্রতিরোধক ভ্যাকসিনের ঢাল নিয়ে লড়ে চলেছি। তো কর্মকাণ্ড প্রায় স্থবির, অর্থাৎ চলছে না বললেই চলে। লক্ষ লক্ষ কোটি কোটি ডলার প্রণোদনা অর্থ যুগিয়ে কুল পাওয়া যাচ্ছে না। অর্থনীতিবিদ হিসেবে আপনি কিরকম অনুভব করছেন?
প্রথমত ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আমি এক অর্থে আপনি খুব একটা উপযোগী একটা সূচনা দিয়েছেন যে করোনার কথাটা বলে, কারণ আজকে যে অর্থনৈতিক যে বিপর্যয় সেটার সঙ্গে করোনার সাংঘাতিক সম্পৃক্ত, ওই একটা অপরকে এখন জড়িয়ে ধরেছে, যে কারণে আসলে বিশাল বিপর্যয়। এবং দুঃখজনক হলো যে সত্ত্বেও যে আমেরিকার মতো বিপর্যস্ত খুব কম দেশই আছে পৃথিবীতে, এটা সত্যি অদ্ভুত লাগবে। আমরা সবাই মানে এখানে আমেরিকায় বসবাস করি, কিন্তু আমেরিকান সরকারের যে আপনার যে বিপর্যয় এবং যে ব্যর্থতা যেটা হয়েছে, যে একটা যদি ডেটা দিই আপনার, আমরা শতকরা 4% পৃথিবীর জনসংখ্যার 4% মাত্র আমেরিকা, কিন্তু শতকরা 20% মৃত্যু এখানে হয়েছে, আমেরিকাতে হয়েছে। তো সেখান থেকে বুঝতে পারি যে কি প্রকট আঘাত।
আপনি যেমন বললেন, খুব যথার্থই বলেছেন আপনি, আপনি বলছেন যে তুলনামূলক ভাবে আমেরিকার অবস্থা অনেক বেশি অন্যান্য দেশের তুলনায় বেহাল। তো এটা এই প্রসঙ্গে বলতে চাই যে বড় অর্থনীতির দেশ হওয়ার যে অনেকগুলো সুবিধা আছে, ঠিক একই রকম ভাবে বড় অর্থনীতিকে বিপাকে পড়লে সামাল দেওয়া প্রায় মুশকিল হয়ে পড়ে তুলনামূলক ভাবে অনেক বেশি। সেই তুলনায় বাংলাদেশ বা ভারত বা পাকিস্তান বা তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতি, তুলনামূলকভাবে ক্ষুদ্রাকৃতির অর্থনীতি, সেগুলো সামাল দেওয়া বোধহয় তুলনামূলকভাবে একটু কম মুশকিল হয়। কি বলবেন আপনি?
আপনার কথা সমর্থনে যদি বলি, আপনার ভারত যেমন যেহেতু বড় অর্থনীতি, তাদের তারা অনেক বেশি বিপাকে পড়েছে আমাদের চেয়ে, ধরেন উদাহরণ। কিন্তু তার পাল্টা উদাহরণ হচ্ছে চীন, এখানে প্রথমে উৎপত্তি হয় করোনা ভাইরাসের, তারা যেভাবে সামাল দিয়েছে। আর আর আমেরিকা বড় বিপর্যয় বড় অর্থনীতির কারণ না, আমেরিকার বিপর্যয় হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। আমি এটা বলছি, আমি আমি বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে যখনই সুযোগ আসে বা প্রসঙ্গে উঠে এটা বলতেই হবে, এই ধরনের ব্যর্থতা ঐতিহাসিকভাবে স্মরণীয় হয়ে থাকবে। যেটা হয়েছে যে সম্পূর্ণভাবে একটা দায়িত্বহীনতা এবং সমন্বয়ের অভাব, যেটা কেন্দ্রীয় ভাব এসছে, যে কারণে আজকেও দেখেন এই ভ্যাকসিনেশন আসার পরেও, যেখানে ২০ ডিসেম্বর মাসে লক্ষ্য ছিল যে ২০ মিলিয়ন লোকজনকে ভ্যাকসিনেট করা হবে, এখন পর্যন্ত ৪ মিলিয়ন লোককে ভ্যাকসিনেট করা হয়েছে আসার পরেও। মানে এই এই দুরবস্থা আমাদের, যে কারণে যে অর্থনীতির ইনফ্যাক্ট যে ধরনের অর্থনৈতিক আপনার ফোরকাস্ট যেটা রয়েছে এখন IMF এর, আমেরিকান ইকোনমি বিভিন্ন ভাবে, আমি বলবো ওটা মাত্র অতিরিক্ত আশাবাদী, এবং আমাদের সামনে বিপদ আরো বেশি আছে। যেমন এখন ফোরকাস্টে রয়েছে যে আমেরিকান ইকোনমি আগামী বছর 4-5% গ্রো করবে, অর্থাৎ এই বছর যেটা শুরু হয় 2021 সালে। আমার ধারণা ওটা অতিরিক্ত আশাবাদী, কারণ এই যেটা প্রাক ধারণা আমরা ইকোনমিক্সে বলি অ্যাসাম্পশন, যেটা ছিল যে কোভিডকে অনেক বেশি ভালোভাবে হ্যান্ডেল করা হবে, সামলানো হবে, সেটা হচ্ছে না। সুতরাং সামনে এবং আরো দীর্ঘমেয়াদী অনেক ক্ষতি আস্তে আস্তে বেড়ে আসছে।
ডক্টর আহমদ হাসান, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী ইয়েমেনের মানবিক সংকট এখন বিশ্বের নিকৃষ্টতম। 2015 সালে সে দেশে সংঘাত শুরুর আগেই ইয়েমেন ছিল একটি দরিদ্র দেশ। তবে ইরান প্ররোচিত এবং সমর্থন পুষ্ট হুতি বিদ্রোহী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর মধ্যকার চলতি লড়াই সেখানে ব্যাপক ধ্বংস সাধন করে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও সাম্প্রতিক এক বিবৃতিতে জানান, হুতিদের সমর্থনে ইরানের সহায়তা ইয়েমেন সংঘাতে ইন্ধন যুগিয়েছে এবং সে দেশে অস্থিতিশীলতা বৃদ্ধি করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC কিয়েভের নেতৃত্বে এই সহায়তা প্রদান করা হয়। সন্ত্রাসবাদ ও বিদ্রোহীদের সহায়তায় ইরান সরকারের নীতি বাস্তবায়নে সরকারের শীর্ষ অঙ্গ সংগঠন হচ্ছে IRGC কিয়েভ বাহিনী। 8 ডিসেম্বর যুক্তরাষ্ট্র ইরানের IRGC কুডস ফোর্সের অফিসার হাসান ইরুকে শনাক্ত করে, যাকে ইরান সরকার সাম্প্রতিক সময় হুতি বিদ্রোহীদের কাছে সরকারের দূত হিসেবে পাঠিয়েছিল। যুক্তরাষ্ট্র রাজস্ব দপ্তর যেমন তাদের বিবৃতিতে জানায়, ইরানই হচ্ছে একমাত্র দেশ যারা তথাকথিত হুতিদের স্বীকৃতি, নিয়োগ এবং হুতিদের নিমিত্ত তথাকথিত প্রতিনিধিত্বকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে। বহু বছর ধরে ইরানের প্রতিনিধি ইরলু হুতিদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র প্রেরণ এবং তাদের প্রশিক্ষণ দিয়েছে। দূত ইরলু প্রাক্তন IRGC কিউএফ এর কমান্ডার প্রয়াত কাসেম সুলেমানের সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছিল। হাসান ইরলু ইরানে হিজবুল্লাহ সদস্যদেরকেও প্রশিক্ষণ দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও ঘোষণা করেন, ইরান হাসান ইরলুকে ইয়েমেনে পাঠিয়ে হুতিদের প্রতি সহায়তা বৃদ্ধির ইচ্ছা ব্যক্ত করে এবং মধ্যস্থতার সমাধানে পৌঁছাতে আন্তর্জাতিক প্রয়াসকে আরও জটিল করে তোলে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি অর্জনে এবং রাজনৈতিক সমাধানে পৌঁছাতে সহায়তা দিয়ে যাবে। যুক্তরাষ্ট্র সরকার 8 ডিসেম্বর ইরান ভিত্তিক আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়কে বহু আন্তর্জাতিক শাখার জন্য IRGC কিউএফ এর প্রশিক্ষণ কর্মকাণ্ডে সহায়তা দেবার জন্য শনাক্ত করে। পাকিস্তানের নাগরিক ইউসুফ আলী মোফাজকেও মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রে রেভলিউশনারি গার্ড কোরের কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নের সংশ্লিষ্ট থাকার জন্য শনাক্ত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন, IRGC কিউএফ বাহিনী তাদের সহিংস ও ধ্বংসাত্মক কর্মসূচিকে এগিয়ে নিতে প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করে থাকে, যাতে অন্তর্ভুক্ত রয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাতের সুযোগ নেওয়া এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ইরানের হয়ে লড়াইয়ে যোগ দিতে বাধ্য করা। যুক্তরাষ্ট্র ইরানের ক্ষতিকর আচরণ মোকাবেলা ও তা উদ্ঘাটিত করার সব ধরনের প্রয়াস নেওয়া অব্যাহত রাখবে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners. So we speak a little slower, and we use words and phrases, especially written, for people learning English.
Today on the program, you will hear from Jill Robbins and Armin Kasabian. Later, we will present our American history series, The Making of a Nation. But first, a pharmacist in the American state of Wisconsin told police that he tried to ruin hundreds of doses of coronavirus vaccine. In court documents released Monday, the man said he believed the vaccine would change people's DNA. Police in the city of Grafton arrested pharmacist Stephen Brandenburg on December 31st. The arrest followed an investigation into the 57 damaged vials of the Moderna vaccine at Advocate Aurora Health. Officials said the vials contained enough doses to vaccinate more than 500 people. Government lawyer Adam Giral told the Associated Press he'd formed this belief they were unsafe. Giral added that Brandenburg was upset because he and his wife are separating. Another employee within the Advocate Aurora Health Hospital system said Brandenburg had brought a gun to work 2 times in the past. Brandenburg has not yet been criminally charged. A police investigator wrote in court documents that Brandenburg admitted to being a conspiracy theorist, someone who believes in secret plans that usually powerful people or groups make. He told investigators he knowingly tried to ruin the doses because he thought the vaccine could harm people by changing their DNA. False information about COVID-19 vaccines have been shared on social media, including claims that mRNA vaccines will change your DNA. Some theories claim the shots will turn people into genetically modified human beings. Both the Moderna and Pfizer-BioNTech vaccines use messenger RNA, or mRNA. The use of mRNA in vaccine development is fairly new, but scientists have worked on the technology for almost 30 years. The mRNA vaccines give cells instructions for how to make what is called the spike protein. This is a substance found on the surface of the virus that causes COVID-19. The human body can then recognize that the protein does not belong there and start producing antibodies to fight against the virus. Experts have said there is no truth to claims that the vaccines can genetically modify humans. Health officials in Britain, the United States, and Europe have approved the vaccines for emergency use. Jeff Barr is head of Advocate Aurora Healthcare in Grafton. He said Brandenburg admitted that he removed vials containing the vaccine from refrigeration and left them out 2 times. Another worker discovered the vaccines outside the refrigerator on December 26th. Brandenburg told that worker he had forgotten to put them back. The Moderna vaccine can remain effective for 12 hours outside refrigeration. Workers used the doses to vaccinate 57 people before throwing away the rest. Police said the unused doses were worth between $8,000 and $11,000. Barr believes the shots people received on December 26th were not effective. But government lawyer Adam Jarrell said Moderna would need to test the shots to make sure they were ineffective before he can bring charges against Brandenburg. Brandenburg's wife of 8 years filed for divorce in June. Court documents said the day before Brandenburg was arrested for ruining the vaccine, he told his wife that the world was crashing down. He told her the government was planning cyber attacks and was going to shut down the power network.
When European settlers came to North America, grassy savannas secured by tall pine trees with foot-long needles, covered much of the southern part of the continent. Native Americans liked using the needles to make baskets. Hundreds of plant and animal species lived beneath the trees. Yet by the 1990s, these grasslands and the pine trees above them were almost gone. People had cut the trees for farms and development. The animals were endangered. Now, two foresters, Rhett Johnson and Dean Jarstad, are working with landowners, government agencies, and nonprofits in 9 coastal states from Virginia to Texas. Their goal is to bring back the longleaf pine. The name comes from the tree's long needles. Johnson and Jarstad compare themselves to an American folk hero. "We were like Johnny Appleseed. We were on the road all the time," said Johnson, of the years they spent spreading the word about the tree's importance. Johnny Appleseed was a man who planted apple trees and shared seeds with settlers across the Midwestern U.S. from the 1790s through the 1840s. Longleaf pines now cover as much as 19,000 square kilometers, and more than 25% of that has been planted since 2010. "I like to say we rescued longleaf from the dustbin. I don't think we had any idea how successful we'd be," said Johnson. He founded the Longleaf Alliance in 1995 with Jarstad, a fellow Auburn University forestry professor. One reason for the longleaf's disappearance is the fact that people usually suppress fires, that is, they do not let forests burn. Fires clear and fertilize ground. The longleaf seeds need to grow in rich soil without other plants. If they come at the right time, fires also help young trees as they begin to grow. Fires are important for all the living things in the savanna because they kill shrubs and hardwood trees that would otherwise block the sun from seedlings, grasses, and wildflowers. Keith Corsi is a forest caretaker for about 70% of the 214,100 hectare DeSoto National Forest in South Mississippi. "The diversity of the longleaf pine system is below our knees," he said. "There are 16,000 plant species found only in the U.S. Southeast. Almost 900 of those kinds of plants live only in longleaf forests, including species that trap insects, as well as the fire-adapted grasses and wildflowers. The forests shelter turkeys and quail, but also about 100 other kinds of birds. They also are home to about 40 types of animals and 170 reptile and amphibian species, found only among longleaf. One is the gopher tortoise. The tortoise's living areas in the ground also shelter many animal species, including mice, foxes, rabbits, snakes, birds, and hundreds of kinds of insects. By 2005, the Longleaf Alliance, government agencies, nonprofits, universities, and private partners were working together. In 2010, they started the America's Longleaf Restoration Initiative, a program that seeks to have 32,370 square kilometers of longleaf by 2025. Carol Denhoff is president of the Longleaf Alliance. She says another 13,360 square kilometers must be planted with the pines to meet the goal. "I'm hopeful we can get there, but we have a lot of work to do," she said. The Alabama Coushatta Tribe of Texas planted about 160 hectares of land with longleaf for their needles. But branches from most of the first planting are now too high for people to reach. So Jess Bullock, the tribe's fire management specialist, said he is pushing for another planting on the 4,100-hectare reservation. Elliot Abbey is one of the tribe's basket weavers. "When I was younger," he said, "I thought it was work, something my aunts made me do. Now," Abbey says, "it strikes me in the heart that this could die out." I'm Jill Robbins.
Cindy Sewell is a teacher in Portland, Maine, an area known to have extremely cold and snowy winters. But cold weather is not stopping Sewell and her students from continuing with outdoor learning during the coronavirus pandemic. Earlier in the school year, students in Sewell's fourth grade class had outdoor lessons on things like pollination and erosion. Then the snow came. In face coverings and warm clothes, the students took their school supplies outside in buckets. Then they turned the buckets over, put them down in the snow, took a seat, and went to work. The lesson that day centered on snow and the formation of snowflakes. Schools across the U.S. have pushed for outdoor learning to keep students and teachers safe and stop the spread of COVID-19. Infectious disease experts worldwide have noted that the virus spreads less easily outdoors. Now, with temperatures dropping in much of the country, some schools have made plans to continue outdoor learning during the winter. Anne Steers is an outdoor learning expert in Maine. She said, "The outdoors is the healthiest, safest place for us to be right now. Anything that we can do to get kids outdoors for longer periods of time is vital," Steers said. "This is where we need to be right now." In the neighboring state of New Hampshire, fourth and fifth grade students are still learning outside at James Faulkner Elementary School in Stoddard. The school created an outdoor classroom by clearing some trees and building an area for warmth by fire. The students seem to like the outdoor classroom. "They're begging me to go out," teacher Amanda Bridges said. In the western state of Colorado, elementary school students in the Lake County School District study in usual classrooms for half the week. For the other half, they learn outdoors. For educators, outdoor learning is yet another period of change. Last spring, it was distance learning. Then came hybrid or mixed learning methods. Now, educators are trying to keep their students warm enough to learn outside. Back in Portland, Cindy Sewell's students answer questions about snowflakes. They examine snowflakes with magnifying glasses. Muhammad Noor Ali is one of Sewell's students. The 9-year-old boy noted some of the differences between hands-on learning outdoors and sitting in a classroom. "It's a good thing because you can see the real thing," Ali said. "We learn what is around us." Portland is home to a growing immigrant population. Some of Sewell's fourth grade students come from places like Somalia, Iraq, and Angola. "We have students with varying language needs," Sewell said. "The power of learning outdoors is that all learners can gain from the experience," the teacher added. Outdoor learning may work for rural and suburban schools, but it is more difficult for schools in cities, said Daniel Dominic. He is the director of the American Association of School Administrators. For schools in Portland, the pandemic has marked the first official use of outdoor learning. The aim is to keep it going even after the pandemic ends. Sewell said her students will never forget the pandemic's difficulties. But she said she hopes studying in nature will be among their good memories of 2020. They are seeing the outdoors around them, and it brings relevancy to what they're studying, Sewell said. They will remember that forever. I'm Armin Kasabian.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. Theodore Roosevelt was President of the United States during the early years of the 20th century. He was a forceful leader. His national policies led to social reforms and federal protection of nature. His foreign policy led to greater American involvement in world events. Kay Gallant and Harry Monroe continue the story of the presidency of Theodore Roosevelt.
In 1903, Panama declared its independence from Colombia. 15 days later, Panama and the United States signed a treaty. The treaty gave the United States the right to build a canal across Panama. To protect the canal, President Roosevelt declared greater responsibility for a wide area around the canal. The greatest responsibility was financial. Roosevelt said the United States would guarantee repayment of loans made to Latin American countries. He did this to prevent European countries from using the issue of non-payment as an excuse to seize new territory in the Western Hemisphere.
Some Latin American nations were in serious economic trouble. Venezuela was one. At that time, Venezuela owed millions of dollars to Britain and Germany. The Venezuelan ruler refused to make payments on the loans. Britain and Germany decided to use force to get the money. Their ships began blocking Venezuela's ports. When they began shelling coastal areas, President Roosevelt intervened. He urged them to let the International Court of Arbitration at The Hague settle the dispute. They agreed, and the blockade of Venezuela ended.
Less than 2 years later, A similar financial problem arose in the Dominican Republic. Revolutions and dictatorships there prevented repayment of foreign loans. The United States offered a solution. It would take over collection of import taxes at ports in the Dominican Republic. 45% of the money would be paid to the Dominican government. The other 55% would be used to repay loans. The Dominican Republic agreed. The plan succeeded. Some countries in Latin America and the Caribbean questioned the right of the United States to act as policeman for the Western Hemisphere, but none openly opposed President Roosevelt's policy.
Theodore Roosevelt had become president after the assassination of President William McKinley. He completed the last 3 years of McKinley's term. Then he was ready to be elected in his own right. Republican Party leaders, however, were not so sure. Roosevelt had made businessmen angry because of his attempts to control big companies. But he made voters happy because of his fight for social reforms. Roosevelt's only serious competitor for the nomination was a longtime senator and presidential adviser. But the man died before the nominating convention. So Roosevelt won the nomination easily.
The Democratic Party, in the past two elections, had nominated a progressive, Congressman William Jennings Bryan, as its candidate. This time, the Democrats chose a more conservative candidate. He was a New York judge, Alton Parker. Judge Parker had no chance to win the election. Theodore Roosevelt was the best-known man in America. He won easily. On Inauguration Day, Roosevelt made a short speech. He said, "America's capitalist economic system had done much good for the country, but it also had created a crisis in social relations, and the crisis had to be solved. If we fail," Roosevelt said, "the cause of self-government throughout the world will suffer greatly."
During his new term in office, President Roosevelt was able to get Congress to approve two major new laws. One was the Hepburn Act. This law gave the Interstate Commerce Commission power to limit how much railroads could charge for transporting goods. The purpose was to keep the cost of railroad transportation reasonable. The other new law was the Pure Food and Drug Act. This law declared it illegal to make or sell foods and medicines containing harmful chemicals. The purpose was to protect the health of all Americans.
President Roosevelt's most important foreign policy success came as a result of a war between Russia and Japan. At that time, Russia occupied Manchuria in northern China. Japan occupied Korea. Japan wanted control of Manchuria. It needed that area's coal and iron ore. Japan also wanted to end any Russian threat to Korea. So it decided to fight. Japan's navy easily defeated all the Russian fleets sent to the Pacific. But the two sides continued to fight on land. When both began to run out of money, they accepted President Roosevelt's offer to make peace.
Roosevelt invited Japanese and Russian diplomats to meet with him in Portsmouth, New Hampshire. He told them his greatest hope and prayer was for them to find a just and lasting peace quickly. A quick settlement, however, was not easy. Japan demanded $600 million for war damages. It also wanted Sakhalin Island. Russia rejected both demands. It had agreed to give up southern Manchuria. Russia would give up nothing else. Negotiations lasted many days. President Roosevelt became more and more angry when neither side would compromise. But he remained calm and kept the talks going. Later, he said, "What I really wanted to do was give an angry shout, jump up, and knock their heads together."
Finally, Roosevelt made a secret appeal to the Emperor of Japan. He asked the Emperor to drop demands for money and for Sakhalin Island. He warned that Russia was ready to fight again if the peace talks failed. The Emperor agreed to drop the demand for money, but he still demanded half of Sakhalin Island. Russia agreed to this compromise. The two sides signed a peace treaty.
Theodore Roosevelt received the Nobel Peace Prize for negotiating an end to the Russian-Japanese War. However, his efforts were denounced in Japan. Roosevelt was held responsible for the loss of war damage payments. It was money Japan needed badly. Anti-American riots broke out in some parts of the country. At the same time, tense relations developed between American citizens and Japanese immigrants in California. Poor Japanese immigrants were willing to work for low pay. As a result, Americans lost jobs. They protested. Then, school officials in San Francisco barred Japanese children from attending school with white children. President Roosevelt opposed the decision. He asked the officials to lift the ban. In exchange, he agreed to ask Japan to stop its poor farmers and laborers from going to live in America. Japan said it would. The understanding became known as the Gentleman's Agreement.
Roosevelt worked hard to improve America's relations with Japan, yet he made clear that the United States would defend its interests in Asia and the Pacific. As a warning, he sent a naval force on a voyage around the world. The force included 16 battleships and 12,000 men. It was called the Great White Fleet. The voyage lasted 14 months. The fleet sailed down the Atlantic coast of South America. It went around the bottom of South America into the Pacific Ocean, then on to Hawaii, Australia, and Japan. Surprisingly, it received its warmest welcome in Japan. An American reporter said, "The fleet made a deep and far-reaching impression. It caused the Japanese to understand the great power of the United States, as nothing else could possibly have done." President Roosevelt believed this show of American strength prevented war with Japan. "Sending out the fleet," he said, "was the most important thing I did for peace."
Theodore Roosevelt greatly enjoyed playing the part of peacemaker. After successfully ending the war between Russia and Japan, he was asked to settle another international dispute. At issue was control over Morocco.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.